শুরু হচ্ছে মহিলাদের জন্য নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ। আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ডক্টর বন্দনা পুরকায়স্থের সঙ্গে। ডক্টর বন্দনা পুরকায়স্থ কানেটিকাট বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান এবং সমাজবিজ্ঞান ও এশিয়ান আমেরিকান স্টাডিজ বিভাগের প্রফেসর। আসুন শোনা যাক তাঁর সঙ্গে আমার কথোপকথন। ডক্টর বন্দনা পুরকায়স্থ, আপনাকে স্বাগত জানাচ্ছি নারী কণ্ঠ অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আপনি দীর্ঘদিন ধরে সমাজবিজ্ঞান বিষয়ে পড়াচ্ছেন, গবেষণা করছেন, এছাড়াও আপনি এশিয়ান আমেরিকান স্টাডিজ বিষয়েও পড়ান এবং এ নিয়ে কাজ করেন। আপনার কাছে প্রথমে জানতে চাই, আপনি সমাজবিজ্ঞান বিষয় পড়তে এবং তা নিয়ে কাজ করার ব্যাপারে কেন আগ্রহী হন?
আসলে আমি মার্কিন যুক্তরাষ্ট্রতে এসে এই ব্যাপারে আগ্রহী হই, কারণ আমি দেখতে আরম্ভ করলাম যে আমাদের নিজেদের যে এক্সপিরিয়েন্স, মানে আমরা বলতে আমি আপনি ধরুন বাংলাদেশ থেকে, ভারতবর্ষ থেকে, পাকিস্তান থেকে, নেপাল থেকে যারা এলেন, মানে একটা সময় অ্যাটলিস্ট 1980-85 পর্যন্ত অত্যন্ত উচ্চশিক্ষিত ভদ্রলোক ভদ্রমহিলারা সব এলেন, আমাদের এক্সপিরিয়েন্স সম্বন্ধে লোকে এত ভালোভাবে কেউ লিখছিল না, মানে অথবা যা যা লেখা হচ্ছিল সেটা আমার মনে হচ্ছিল যে আমাদের সবার অভিজ্ঞতা যা সেটাকে ঠিক করে এই প্রতিফলিত হচ্ছিল না লেখাতে। তো সেই একটা ইন্টারেস্ট ছিল। আর আরেকটা আমার সবসময় একটা ইন্টারেস্ট ছিল যে এক একটা সমাজ পাল্টায় কি করে, মানে কিছু সময় ভালো হয়, কিছু সময় অন্যদিকে যায়, কিন্তু এই এইটা হয় কি করে, মানে কাদের প্রচেষ্টায় অথবা কোন কোন ঘটনার জন্য সমাজগুলো এক পথ অন্য পথ নিতে থাকে। তো সে এইগুলো আমি জানতে চেয়েছিলাম আর কি, তাই জন্য তখন আমার সমাজতত্ত্বের উপর মানে একটা আগ্রহ জন্মালো। আমি এর আগে ভূগোল পড়তাম ভারতবর্ষে, মার্কিন যুক্তরাষ্ট্রে এসে সমাজতত্ত্ব নিয়ে পড়াশোনা করলাম আর পড়াই এখন বহু বছর ধরে।
আচ্ছা, সমাজবিজ্ঞান থেকে এশিয়ান আমেরিকান স্টাডিজে আপনি কিভাবে গেলেন?
আসলে ওই দুটো একই সঙ্গে মানে আমার ছিল, মানে আমি যখন ইউনিভার্সিটি অফ কানেটিকাটে চাকরি পাই, একটা জয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট পজিশন ছিল এশিয়ান আমেরিকান স্টাডিজ আর সোশিওলজিতে। আর এইটা এশিয়ান আমেরিকান স্টাডিজ এই ইনস্টিটিউটটা হওয়ার কারণ ওই মোটামুটি আমি আগে যা বললাম তাই, যে মানে এশিয়া থেকে যারা যারা মার্কিন যুক্তরাষ্ট্রে এসছে তাদের সম্বন্ধে এত কিছু লেখা হচ্ছিল না আর কি, আর বিশেষ করে ধরুন মানে দক্ষিণ এশিয়া থেকে, মানে আবার ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল থেকে যারা আসছিল তাদের সম্বন্ধে খুবই কম লেখা হচ্ছিল। সুতরাং আমার ইন্টারেস্টটা খানিকটা ওই দিকে গেল এই একই কারণে, মানে সমাজতত্ত্ব আমি যে কারণে পড়ি, এশিয়ান আমেরিকান স্টাডিজ ঠিক সেই কারণেই মানে আমার ইন্টারেস্ট।
আপনি যেসব বিষয়ে গবেষণা করেন এবং পড়ান তার মধ্যে বিশেষভাবে উল্লেখ করতে হয় মানবাধিকার এবং মানব নিরাপত্তা, মাইগ্রেশন এবং ট্রান্সন্যাশনালিজম, সহিংসতা ও শান্তি এবং জল ও অসমতা ও অধিকার। দক্ষিণ এশিয়ায় মানবাধিকার এবং মানব নিরাপত্তার প্রেক্ষিতে নারীদের অবস্থান সম্পর্কে একটু বলুন।
আসলে দক্ষিণ এশিয়াতে মানবাধিকার কথা যদি আমরা চিন্তা করি, মানে নারীদের তরফ থেকে মানব অধিকার মানে জন্য লড়াই করা বিভিন্ন ভাবে মানব অধিকারটা মানে প্রাত্যহিক জীবনে যাতে সবাই পেতে পারে, এর জন্য তো কষ্ট বহু বছর ধরে চলছে, মানে ধরুন 100 বছরের বেশি থেকেই চলছে। বলবো যে ধরুন 19th century যখন প্রথম মহিলারা ইউনিভার্সিটিতে যেতে আরম্ভ করলেন, তারপরে অর্গানাইজ করতে আরম্ভ করলেন, ধরুন বঙ্গভঙ্গ আন্দোলন যখন রুখে দাঁড়ানো হলো, তখন সেই 1905 সালে বহু মহিলা তার মধ্যে অংশগ্রহণ করেছিলেন। সুতরাং এই জিনিসটা চলছে বহু বছর ধরে, কিন্তু যেটা হয় প্রতিটা সমাজ মানে পথটা এক্স্যাক্টলি এক থাকে না। সুতরাং এখন যেটা দেখা যাচ্ছে যে অ্যাটলিস্ট আমি ভারতবর্ষের সম্বন্ধে বেশি জানি, যে লোকে চেষ্টা করছে যে ভদ্রমহিলাদের সম্বন্ধে মানে অনেক কিছু হচ্ছে যেরকম মানে সাধারণ জীবনে মানে বাইরে রাস্তায় ঘাটে অনেকটা হিংস্রতা বেড়ে গেছে, তারপরে বিভিন্ন ভাবে তাদের শুধুমাত্র সাম্প্রদায়িক সিম্বল হিসেবে দেখা হচ্ছে, এইসব ব্যাপারে মহিলারা মহিলাদের সব যে অর্গানাইজেশন আছে তারা অনেক কাজ করছেন। আর তারপরে যারা ধরুন গরিব তাদের মানে মানবাধিকার, মানে তারা কাজ করে টাকা পয়সা কি পাবেন, অথবা তাদের স্বাস্থ্যের ব্যবস্থা কারা করছে, তাদের খাবার তারা কতটা পেতে পারেন, সাধারণভাবে তাদের কারা নির্যাতন করছে অথবা করছে না, এইসব নিয়েও প্রচুর লড়াই চলছে। সুতরাং এই সমস্তগুলো তো চলতেই থাকছে, মানবাধিকারের জন্য সবসময় একটা এইরকম একটা লড়াই চলতে থাকে, এখনো চলছে। মানে যেটা হয়তো আমার বাবা মারা ভেবেছিলেন যে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে এইগুলোর কথা আমাদের আর চিন্তা করতে হবে না, কিন্তু চিন্তা করতে হচ্ছে লোকের,
এখনো চলছে। আর সেটা শুধু দেশে নয়, দেশে বলতে আমি দক্ষিণ এশিয়ার কথা বলছি, সেখানে নয় এখানেও
মার্কিন যুক্তরাষ্ট্রে তো এইটা আমরা ভীষণ ভাবে এখন আবার নতুন করে শুরু করছি এই লড়াই, মানে যেটা চলছিল সেটাকে আরো সোচ্চার হয়ে উঠছে।
ঠিকই বলেছেন
এই ব্যাপারে।
মাইগ্রেশন এবং ট্রান্সন্যাশনালিজম এই বিষয়টি সম্পর্কে আমাদের শ্রোতাদের একটু বুঝিয়ে বলবেন?
হ্যাঁ নিশ্চয়ই। মাইগ্রেশন তো ধরুন খুব সাধারণ কথা যে এক দেশ থেকে অন্য দেশে লোকে যাচ্ছে, তারা যদি সুযোগ পায় যে থাকার তাহলে কিভাবে থাকছে, কিভাবে নতুন করে তাদের জীবনটা তৈরি করছে, এই এই নিয়ে গবেষণা বহু বছর ধরে হচ্ছে, যে ধরুন 100 বছর তো নিশ্চয়ই। ট্রান্সন্যাশনালিজমের ঠিক এক্সাক্ট একটা বাংলা উপযুক্ত একটা ট্রান্সলেশন আমি জানি না, কিন্তু ট্রান্সলেশন ট্রান্সন্যাশনালিজমে আমরা যেটা মনে করি যে আজকালকার দিনে যেখানে সবসময় আমরা 2-3-4-5 দেশের সাথে যোগাযোগ রাখতে পারি, আর আমাদের সাধারণ জীবন হয়ে গেছে যে ধরুন একটা রোববার দিন সকালে 5 দেশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিটিয়ে আছে, তাদের সাথে কথাবার্তা হচ্ছে, তাদের কি হচ্ছে, আমাদের কি হচ্ছে, আদান প্রদান চলছে, এইরকম ভাবে যে আমাদের জীবনটাকে আমরা তৈরি করছি সেইটা ট্রান্সন্যাশনালিজমের একটা দিক। আর অন্য দিক হচ্ছে যে বিভিন্ন সমাজ কি ধরনের আইন করছে, আমরা যেরকম সহজভাবে যাতে একে অপরের সঙ্গে সম্পর্ক রাখতে পারি সেটা কোথায় কোথায় বাধা দেওয়া হচ্ছে, কোথায় কোথায় করতে পারছি, সেই একটা পরিধিও আছে তার। তো দুটো একসঙ্গে মিলিয়ে আমরা ট্রান্সন্যাশনালিজম বোঝার চেষ্টা করি, মানে একটা দেশের বেশি বেশ কয়েকটা দেশে একসঙ্গে আমাদের জীবনটা কিরম ভাবে এবং কোন ভাবে চলে সেটা ট্রান্সন্যাশনালিজম।
আপনি নারীদের নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন, এই বিষয়ে গবেষণা করছেন, নারীর ক্ষমতায়ন এবং উন্নয়ন এ সম্পর্কে একটু বলবেন?
হ্যাঁ, মানে নারীদের ক্ষমতায়ন আর উন্নয়ন এই দুটো ব্যাপারই, মানে আমরা ইতিহাসে দেখি যে কিছু কিছু সময় মনে হয় যে নারীদের পুরুষদের সঙ্গে সাম্যের কথা অনেকে চিন্তা করছেন, আবার পরে আবার দেখি যা যা হয়তো নারীরা পেলেন সেটাকে আবার বাধা দেওয়ারও এক প্রচেষ্টা চলে। এখন এই নারীদের ক্ষমতার উন্নয়নের ব্যাপারে আমরা অ্যাটলিস্ট সমাজতত্ত্ব যারা পড়ি আমরা সবসময় দেখার চেষ্টা করি যে সুবিধাগুলো কি হচ্ছে আর বাধাগুলো কোন দিকে আসছে, আর এই দুটো একসঙ্গে ব্যালেন্স করে নারীদের কি হচ্ছে। উন্নয়ন বলতে কিন্তু সব দিক থেকে, মানে একটা তো আছে আমাদের ধরুন টাকা পয়সার একটা অসাম্য আছেই, কিন্তু শুধু তাই নয়, আমরা ধরুন এই পলিটিক্যাল ফিল্ডে আমরা কোথায়, আমাদের কণ্ঠ কোথায় শোনা যাচ্ছে, কোথায় বন্ধ করে দেয়া হচ্ছে, আমরা কি চাই, আমাদের জীবনে কি নিয়ে আমরা থাকতে পারি, আমাদের জীবন কি করে সহজ হয়। একটা ছোট এক্সাম্পল, আমরা কি মানে একদম নির্ভয়ে 24 ঘন্টা যে কোনো সময় বেরোতে পারছি কিনা, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছি কিনা, এই ধরনের অজস্র ব্যাপার নিয়ে একসঙ্গে আমরা নারী ধরুন নারীদের সাম্যের কথা চিন্তা করি।
আচ্ছা, আপনি আরেকটি বিষয় গবেষণা করছেন, সেটি হচ্ছে গ্লোবাল রিলিজিয়ান রিসার্চ ইনিশিয়েটিভ, এ সম্পর্কে একটু বলবেন।
এইটা আমরা সদ্য শুরু করেছি। এই গ্লোবাল রিলিজন বলতে আমরা বলার চেষ্টা করছি, গবেষণাটা যা শুরু হয়েছে ইসলাম এবং হিন্দুইজম নিয়ে, আর আমরা যেটা মানে পড়াটা শুরু করছি, গবেষণা শুরু করছি, সেটা হচ্ছে যে মেয়েরা কিভাবে ইসলাম আর হিন্দুইজম তাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রতিফলিত করেন। তার মানে শুধু এই না তারা মসকে গেলেন অথবা টেম্পলে গেলেন তা নয়, সাধারণ জীবনে কিভাবে তারা নিজেদের একটা সম্প্রদায় অথবা অন্য সম্প্রদায়ের মেম্বার হিসেবে ভাবেন, এবং তার থেকে বড় কথা এই দুটো সম্প্রদায়ের মাঝখানে বাউন্ডারিটা কিভাবে ভাবেন, আদৌ ভাবেন কিনা। মানে পলিটিক্যালি আমরা সারা বিশ্বে দেখছি একটা ঢেউ চলছে এই দুটো ধর্মকে আলাদা, ডিস্টিংক্টিভলি আলাদা করে দেখার, কিন্তু আমরা যারা এটা নিয়ে গবেষণা করছি বাংলাদেশের, ভারতবর্ষের, পাকিস্তানের আর মার্কিন যুক্তরাষ্ট্রের, আমরা তো জানি যে এত বছর আগেও না যে এই বাউন্ডারিগুলো এত ডিস্টিংক্টিভ ছিল না। সুতরাং এখন কি হচ্ছে, লোকে কিরমভাবে বড় হয়েছে, কিরমভাবে এখন তারা জীবনযাপন করছে, তার একটা বড় ডেটাবেস আমরা তৈরি করতে চাই। আর দ্বিতীয়ত মানে ধর্ম নিয়ে অনেক গবেষণা হয়েছে, তার প্যারামিটার্সগুলো কিন্তু ক্রিশ্চিয়ানিটি অথবা জুডাইজমের উপর বেস করা। দক্ষিণ এশিয়ায় যেভাবে ইসলাম আর হিন্দুইজম বহু বছর ধরে চলেছে, ঠিক সেই প্যারামিটার্সগুলো ইউজ করা হয় না, সুতরাং সেটা নিয়েও চর্চা চলছে। আর এই যারা গবেষণা করছেন বিভিন্ন সাবজেক্টের ফিলসফার আছেন, ইংরেজির লোক আছেন, সমাজতত্ত্ব পড়েন এরকম লোক আছেন, উইমেন স্টাডিজ এর লোক আছেন, তো এই সবাই মিলে একসঙ্গে কিভাবে এটা পড়া যায় সেই সেই চেষ্টাটা আমরা সবে শুরু করলাম।
আচ্ছা, খুব ইন্টারেস্টিং। আরেকটি বিষয় আপনি গবেষণা করেন, সেটা হচ্ছে জল ও অসমতা ও অধিকার, এটা একটু যদি মূল্যায়ন করেন এই সম্পর্কে একটু বলেন।
এই গবেষণাটা জল, মানবাধিক অধিকার এবং অসম, এই আমি মার্কিন যুক্তরাষ্ট্রে খানিকটা গবেষণা করেছি, কিন্তু গত বছর আমি ভারতবর্ষে ছিলাম, সুতরাং আমার আপাতত ভারতবর্ষের কয়েকটা শহরে থেকে ডেটা নিয়ে মানে সেরকম একটা জায়গায় পৌঁছেছি। আসলে এইখানে আমার ইন্টারেস্ট হচ্ছে এই যে এত চারিদিকে আমরা যেটাকে ডেভেলপমেন্ট বলি, ডেভেলপমেন্ট মডার্নাইজেশন চারিদিকে সেটা হচ্ছে, কিন্তু এই প্রত্যেকটা লাইফস্টাইলে আমরা অনেক বেশি জল খরচ করছি, অথচ আমাদের কোনো জায়গায় না ভারতবর্ষে না মার্কিন যুক্তরাষ্ট্রে এত আমাদের জলের রিসোর্স নেই। সুতরাং আমাদের লাইফস্টাইলগুলো কিরমভাবে পাল্টাচ্ছে, আমাদের রিসোর্স কতটা আছে, যে ক্ষেত্রে জল নেই লোকে কিভাবে চলছে, আমি এই জিনিসটা দেখতে চাইছিলাম এবং তাই নিয়ে আর কি গবেষণা করছি।
আচ্ছা, আপনি সোশিওলজিস্ট ফর উইমেন ইন সোসাইটি, এটার প্রেসিডেন্ট ছিলেন এক সময়, কিন্তু আপনি তো মেয়েদের নিয়ে কাজ করছেন এবং এই বিষয়ে আপনার আগ্রহ অনেক এবং এ নিয়ে আরো কাজ করবেন বলে মনে হয়। সংগঠনগুলো আছে যারা মেয়েদের জন্য কাজ করে, এ সম্পর্কে একটু বলুন।
আচ্ছা, সোশিওলজিস্ট ফর উইমেন ইন সোসাইটি তৈরি হয়েছিল একটা কারণে, এটা 1970s তৈরি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, কারণ তখনকার দিনে আমার যে ডিসিপ্লিন সমাজতত্ত্ব তাতে আমেরিকান সোশিওলজিক্যাল অ্যাসোসিয়েশনের বেশিরভাগ যারা হত্যাকর্তা সবাই পুরুষ ছিলেন, এবং মেয়েদের যে টপিকগুলো ইন্টারেস্ট বা আমাদের জীবনে যেগুলো মানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এইগুলো পড়াশোনা হতো না। সোশিওলজিস্ট ফর উইমেন ইন সোসাইটি তখনকার দিনে একটি ছোট গ্রুপ সমাজতত্ত্ববিদ মহিলারা, ওরা একসঙ্গে তৈরি করেছিলেন এবং তার সঙ্গে কিছু পুরুষ সমাজতত্ত্ববিদরাও ছিলেন। তখন থেকে এই অর্গানাইজেশনটা কিন্তু চলছে ঠিক এই কারণে যে মেয়েদের ব্যাপারগুলো যাতে এক একটা ডিসিপ্লিনে একদম সবসময় মেয়েদের ব্যাপারগুলো থাকে, লোকে যাতে চিন্তা করে, আমাদের যাতে পাবলিশ করার অপরচুনিটি থাকে, যাতে আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে কাজ পেতে পারি এবং কাজ পেলে সেখানে আমরা কি করে সার্ভাইভ করব, তার জন্য আমাদের কি কি দরকার, এই সমস্ত নিয়ে অর্গানাইজেশনটা চিন্তা করে গেছে। এখন আগে এটা মেইনলি যারা মেম্বার ছিলেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাদা ধরুন হোয়াইট ফেমিনিস্ট আমরা যারা বলি তারাই ম্যাক্সিমাম ছিলেন, কিন্তু তারপর থেকে এখন আমরা বিভিন্ন জায়গার লোকজন মেম্বার, এবং আমরা প্রেসিডেন্টও ইলেকশন হয়, আমি যখন ইলেক্টেড হয়েছিলাম ধরুন আমি তো সাউথ এশিয়া থেকে মাইগ্রেন্ট, তারপরে আরও এখন যিনি প্রেসিডেন্ট তিনি আফ্রিকান আমেরিকান, তো এই এই অর্গানাইজেশনটা খুব আমাদের প্রফেশনাল জীবনে খুব দরকার, এই জন্য ওইখান থেকে আমরা অনেক সাপোর্ট, অনেক অন্যান্য যা শেখার দরকার এক একটা একাডেমিয়াতে সার্ভাইভ করার জন্য, সেইগুলো আমরা একসঙ্গে ওখানে গিয়ে শিখি, জানি। ভালো একটা জার্নাল জেন্ডার অ্যান্ড সোসাইটি যেটা মানে খুব হাইলি র্যাঙ্ক, সেটা আমরা পাবলিশ করি, এরকম অনেক কিছু করি।
ডক্টর বন্দনা প্রকাশ, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময়টা দেওয়ার জন্য।
ধন্যবাদ।